বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 3 আগস্ট, 19 শ্রাবণ এবং ফার্সি 12 মুরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি, শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের রয়েছে। ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও আজারবাইজানের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্তচর বৃত্তি ফাঁস হওয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের কি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে অন্তঃসত্ত্বা নারীদের করোনা টিকা প্রদান নিয়ে আদালতে রিট সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড মোকাবেলায় পাশ্চাত্যের পরিকল্পনা সম্পর্কে একটি আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ইব্রাহিম রাইসি, সর্বোচ্চ নেতা বললেন ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার সঙ্গে ইরান জড়িত নয় বলেছে রাশিয়া, ভিয়েনা আলোচনায় প্রভাব না পড়ার ঘোষণা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও 5 দিন বাড়িয়েছে সরকার। এবং ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে 14 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। সৈয়দ ইব্রাহিম রাইসিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ রাজধানী তেহরানে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে সত্যায়ন করেন তিনি। এর মাধ্যমে রাইসি আগামী 4 বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন। গত 18 জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইব্রাহিম রাইসি ভূমিধস বিজয় লাভ করেন। আজকের অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। হাসান রুহানি গত 2 মেয়াদে 8 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাই করোনা ভাইরাসের কারণে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে যোগ দেন। এতে উপস্থিত আছেন দেশের শীর্ষ পর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। আগামী বৃহস্পতিবার ইরানের জাতীয় সংসদে প্রেসিডেন্ট রাইসি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে দেশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রয়েছে। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইয়েদ ইব্রাহিম রাইসিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার পর সর্বোচ্চ নেতা এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, সাধারণত অনেক দেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নানা সংকট এবং সংগ্রামের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে। আলহামদুলিল্লাহ, ইরানে এই প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ এবং নিরাপত্তার সঙ্গে সম্পন্ন হয়। আল্লাহর অশেষ রহমতে ইরানে এবারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সেভাবেই হয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচন যাতে ইরানি জনগণ বয়কট করে সেজন্য শত্রুরা ষড়যন্ত্র করেছে। কেউ কেউ অজ্ঞতাবশত কিংবা কেউ কেউ উদ্দেশ্যপ্রণীতভাবে শত্রুদের এসব ষড়যন্ত্রে পা দিয়েছে, কিন্তু ইরানি জনগণ শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত জবাব দিয়েছে। রাশিয়া বলেছে, ওমান সাগরে ইহুদিবাদী ইসরায়েলের তেল ট্যাঙ্কারে যে হামলা হয়েছে তার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরান জড়িত নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাভুলভ গতকাল স্পুতনিক বার্তা সংস্থাকে একথা বলেছেন। তিনি জোরালো ভাষায় বলেন, সামান্যতম কারণ নেই যার জন্য বিশ্বাস করা যায় যে ইরান এই হামলায় জড়িত। গত বৃহস্পতিবার রাতে ওমান সাগরে ইসরায়েলি ট্যাঙ্কারে হামলা হয় এবং শুক্রবার ইসরায়েলের মালিকানাধীন কোম্পানি জোডিয়াক মেরিটাইমের পক্ষ থেকে দুই ক্রু নিহত হওয়ার খবর জানানো হয়। নিহতদের একজন রোমানিয়ার নাগরিক, অন্যজন ব্রিটিশ নাগরিক। এরপর ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্র আমেরিকা ও ব্রিটেন চটজলদি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হামলার জন্য দায়ী করে। রোমানিয়াও বলেছে, হামলায় ইরান জড়িত, কিন্তু রুশ কূটনীতিক কাভুলভ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েল ও তার মিত্রদের অভিযোগ সত্য বলে মেনে নেওয়া যাচ্ছে না, কারণ আমাদের কাছে কোনো সত্য তথ্য নেই। যদি তারা সত্য তথ্য দিতে পারে তাহলে আমরা আমাদের অবস্থানের পরিবর্তন ঘটাব। এদিকে ওমান সাগরে ইসরায়েলি জাহাজে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে পাশ্চাত্যের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা ক্ষতিগ্রস্ত হবে না বলে ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সোমবার সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, তেল আবিব একটি স্বাধীন সরকার এবং এই ঘটনার ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। ওমান সাগরে গত বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের মালিকানাধীন একটি জাহাজে হামলার একদিন পর প্রথম ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ওই হামলার জন্য ইরানকে দায়ী করে। কোন কোন আন্তর্জাতিক গণমাধ্যমে একথাও চাউর হয় যে ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়েছে ওয়াশিংটন ও লন্ডন। এর জবাবে ইরানের স্বার্থবিরোধী যে কোনো হঠকারী পদক্ষেপের তাৎক্ষণিক, গুরুতর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি করা সম্ভব নয়। পাশাপাশি 2015 সালে ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তার বিকল্প কোনো কিছু বের করাও সম্ভব নয়। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে মোতায়েন রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ তার দেশের সংবাদপত্র ইসভেস্তিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। তিনি এতে সুস্পষ্ট করে বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতাকে তার আসল রূপে পুনরুজ্জীবিত করার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইরানের নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পর ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হবে, তবে কবে এই আলোচনা শুরু হবে তা এখনও অজানা। মিখাইল উলিয়ানভ বলেন, সম্ভবত ইরানের নতুন প্রশাসন পরমাণু সমঝোতার বিষয়ে কিছু কিছু জায়গায় তাদের অবস্থানে পরিবর্তন আনতে পারে। রুশ কূটনীতিক আরও বলেন, যতক্ষণ পর্যন্ত না পশ্চিমা দেশগুলো ইরানের উপর থেকে তাদের নিষেধাজ্ঞা তুলে নেবে ততক্ষণ পর্যন্ত ইরান পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত বহাল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের এক সভা শেষে এই তথ্য জানান বৈঠকের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব, সচিব এবং বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রধানরা অংশ নেন। মন্ত্রী মোজাম্মেল হক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় 7 দিনে 1 কোটি মানুষকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। সুতরাং ভ্যাকসিন ছাড়া 18 বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে। দরকার হলে অধ্যাদেশ জারি করেও শাস্তি দেওয়া হতে পারে। বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম আগামী 7 আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রত্যেককে স্থানীয় টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেবার পরামর্শ দেওয়া হয়েছে আজকের এ বৈঠকে। গণপরিবহন চালুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 11 আগস্ট থেকে গণপরিবহন চলবে, তবে এগুলো চলবে রোটেশন পদ্ধতিতে। প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী এবং 18 বছরের ওপরে যাত্রীদের সবার করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লঞ্চ, স্টিমার ও রেল একইভাবে রোটেশন পদ্ধতিতে চলবে। এসব যানবাহন সীমিত আকারে চলবে, কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে, যাতে করে যাত্রীদের কোনো অসুবিধা বা বিড়ম্বনায় পড়তে না হয়। সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গ্রামাঞ্চলে দেখা যাচ্ছে অনেকেই হাট বাজারে যাচ্ছে কিন্তু কারো মুখে মাস্ক নেই। সবাইকে মাস্ক পরতে বাধ্য করার বিষয়টি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়, এজন্য সমাজের সচেতন সবাইকে এগিয়ে আসতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। নগর বস্তিবাসীদের জন্য রাজধানী ঢাকার মিরপুরে নির্মিত 300টি ফ্ল্যাট আজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত পরিবারকে মাসিক 4,500 টাকা ভাড়ায় এসব ফ্ল্যাটে থাকতে দেয়া হবে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বস্তিবাসীদের জন্য নির্মিত 533টি আধুনিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় 300টি ফ্ল্যাট আজ হস্তান্তর করা হয়। দ্বিতীয় দফায় বাকি 233টি ফ্ল্যাট হস্তান্তর করা হবে। এ উপলক্ষে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত 3 জন উপকারভোগী বস্তিবাসীর হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির আহ্বানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে 14 দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির আহ্বানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে 14 দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী দলীয় বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও লোকসভায় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূলের 3 MP অধ্যাপক সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র উপস্থিত ছিলেন। এছাড়া শিবসেনার সঞ্জয় রাউত, এনসিপির সুপ্রিয়া সুলে, ডিএমকের কানিমজি উপস্থিত ছিলেন। আজ বিরোধী নেতাদের আলোচনা করার পরে রাহুল গান্ধী সাইকেলে করে সংসদে পৌঁছন। তিনি এ সময়ে সাইকেলের সামনের দিকে একটি প্ল্যাকার্ড লাগিয়েছিলেন যার উপরে একটি LPG সিলিন্ডারের ছবি ছিল এবং এর মূল্য লেখা ছিল 834 টাকা। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ মঙ্গলবার রেডিও তেহরানকে বলেন,
ভারতবর্ষে গত 7 বছর পর একটা সুসংবাদ, বড় সুসংবাদ, এই সমস্ত বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দিকে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী সংবিধান বিরোধী শক্তি যে কাজগুলো করতে পারছে, দেশ লুট এবং দেশের আইনকে অমান্য করে, দেশের জনগণের ইচ্ছাকে অমান্য করে করতে পারছে, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে সেইভাবে প্রবল বিরোধিতার মুখে পড়েনি।
বলছিলেন ডক্টর ইমানুল হক। কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার সদস্য সৈয়দ নাসির হুসেন বলেন, রাহুল গান্ধী এবং অন্য বিরোধী নেতারা সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরেছেন। মুদ্রাস্ফীতির কারণে মানুষ কষ্টের মধ্যে আছে, কিন্তু সরকার কারো কথা শুনছে না। আমরা সংসদের ভিতরে এবং বাইরে মানুষের কণ্ঠস্বর তুলে ধরা অব্যাহত রাখব। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে একটি ফ্রিগেট মোতায়েন করেছে জার্মানি। 2002 সালের পর এই প্রথম দেশটি দক্ষিণ চীন সাগরে এ ধরনের কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করল। দক্ষিণ চীন সাগরের বড় অংশ চীন নিজের জলসীমা বলে দাবি করে আসছে। সেখানে চীনের বিপরীতে আমেরিকা বিশেষভাবে তৎপর, তাকে তার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন সহ আরও কিছু দেশ সমর্থন দিয়ে আসছে। আমেরিকার পাশাপাশি ব্রিটিশ সরকার সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। গত সোমবার জার্মানি তার বায়ার্ন ফ্রিগেট দক্ষিণ চীন সাগরের উদ্দেশ্যে পাঠিয়েছে এবং তাতে 200 সেনা রয়েছে। সাত মাসের এই সফরে ফ্রিগেটটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনাম সফর করবে বলে ধারণা করা হচ্ছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ফ্রিগেটটি দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। দখলদার ও বর্ণবাদী ইসরায়েলের প্রতি আজারবাইজানের এলহাম আলিয়েভ সরকারের আস্থা রাখার নীতি যে ভুল ছিল, আবারও তা প্রমাণিত হয়েছে। গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি পেগাসাস নামে স্পাইওয়ার দিয়ে আজারবাইজানে গুপ্তচর বৃত্তি চালিয়েছে ইসরায়েল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রোহেজওয়ান হুসাইন।
পেগাসাস দিয়ে আজারবাইজানের শীর্ষ কর্মকর্তাদের টেলিফোনে আড়ি পাতা হচ্ছে। আজারবাইজানে দুর্নীতিবিরোধী সাংবাদিকদের গবেষণা ক্লাবের পক্ষ থেকে এক প্রতিবেদনে বলা হয়েছে, পেগাসাস স্পাইওয়ার দিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট, তার স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং দেশটির 1000-এর বেশি সাংবাদিকের মোবাইলে আড়ি পাতা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে দখলদার ইহুদিবাদী ইসরায়েল বহুদিন ধরে পেগাসাসের মতো স্পাইওয়্যার সহ বিভিন্ন কৌশলে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদেরকে ব্ল্যাকমেইল করে তাদেরকে ব্যবহার করছে। গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত ইসরায়েলের তৈরি কুখ্যাত পেগাসাস তৈরির উদ্দেশ্য সম্পর্কে বলা যায়, যেসব দেশের সরকার তাদের বিরোধী পক্ষের উপর নজরদারি করার জন্য ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার কিনেছে, এখন দেখা যাচ্ছে ওই সরকারগুলোই ইসরায়েলের ফাঁদে পড়েছে। কেননা এতে করে ওই সরকারগুলোই এখন ইসরায়েলের যে কোনো অন্যায় দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ককেশীয় অঞ্চল, মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের আরব সরকারগুলো সবচেয়ে বেশি ইসরায়েলি হুমকির মুখে পড়েছে এবং আগামীতে তাদের সামনে আরও বিপদ অপেক্ষা করছে। পাশ্চাত্যের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনে যে সব দেশের সরকার তাদের বিরোধী রাজনৈতিক দল, গ্রুপ, নেতা ও সাংবাদিকদের ওপর ফোনে আড়ি পেতে গুপ্তচরবৃত্তি করছে, তাদের মধ্যে আজারবাইজান, কাজাকিস্তান, বাহরাইন, পোল্যান্ড, ভারত, মেক্সিকো, মরক্কো, রুয়ান্ডা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরকারের কথা উল্লেখ করা যায়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এসব সরকার ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিরোধীদের ওপর যে গুপ্তচরবৃত্তি করছে সে সংক্রান্ত অভিযোগ অস্বীকার করছে। আজারবাইজান সরকারের বিরুদ্ধেও বিরোধীদের উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে, যদিও এখন খোদ আজারবাইজান সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেই ইসরায়েলি গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। অর্থাৎ কেউই ইসরায়েলি গুপ্তচরবৃত্তির হাত থেকে নিরাপদ নয়। গত 3 দশকের ঘটনাবলিতে দেখা যায়, আজারবাইজানের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকলেও ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সবসময়ই ওই দেশটির প্রেসিডেন্ট এলহাম আলিয়েভ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি করে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/ facebook.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে অন্তঃসত্ত্বা এবং সন্তানকে বুকের দুধ পান করান এমন মায়েদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছে সরকার গঠিত জাতীয় টিকা পরামর্শ কমিটি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
অন্তঃসত্ত্বা এবং সন্তানকে বুকের দুধ পান করান এমন মায়েদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছে সরকার গঠিত জাতীয় টিকা পরামর্শ কমিটি। গতকাল এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন এই কমিটির সদস্য এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। তিনি বলেছেন, স্ত্রী রোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ, তারাও চায় টিকা দেয়া হোক। তিনি জানান, আমরা মত দিয়েছি গর্ভবতী এবং সন্তানকে দুধ পান করানো এমন মায়েদের করোনার টিকা দেয়া যাবে।
মা এবং শিশুর উভয়েরই জীবন রক্ষার একটা সুযোগ পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা সেই আলোকে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এটার পক্ষে যে গর্ভবতী মাদের টিকা দেওয়া যায় এবং যারা দুগ্ধবতী মা আছেন তাদেরকেও টিকা দেওয়া যায়। তো সব মিলিয়ে আমরা আলোচনা করে মানে পক্ষে মতামত দিয়েছি, যে কোনো টিকাই নিতে পারে, টিকা যে নিতে চান সেজন্য একটা সম্মতি পত্রে স্বাক্ষর করবেন, কারণ যেহেতু এটা সেন্সিটিভ ব্যাপার।
এদিকে অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা প্রদানের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারকে তা জানাতে বলেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীর একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে সোমবার এই আদেশ দেওয়া হয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র দেওয়া তথ্যে অন্তঃসত্ত্বাদের করোনার টিকা দেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছে। এদিকে গতকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে। আগামী 7 আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে। সম্প্রতি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR পরিচালিত এক গবেষণায় জানা গেছে, করোনা ভাইরাসের টিকা গ্রহণ ছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 3% রোগী মৃত্যুবরণ করেছেন। অপরদিকে টিকা গ্রহণ করেও পরবর্তী আক্রান্ত হয়েছেন এমন রোগীদের মধ্যে 1 রোগী মৃত্যুবরণ করেছেন। চলতি বছরের মে ও জুন মাসে করোনা আক্রান্তদের মধ্যে পরিচালিত এই গবেষণায় দেখা যায়, COVID-19 রোগে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের তুলনায় টিকা না নেওয়া আক্রান্তদের মধ্যে অধিক হারে শ্বাস প্রশ্বাসজনিত জটিলতা, অধিক হাসপাতালে ভর্তি হওয়া এবং অধিক মৃত্যুর ঝুঁকির আশঙ্কা রয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড মোকাবেলায় পাশ্চাত্যের পরিকল্পনা সম্পর্কে একটি আলোচনা।
দর্পণ। শ্রোতবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফুর রহমান।
সম্প্রতি ব্রিটেনে অনুষ্ঠিত হয় শিল্পোন্নত 7 গ্রুপের শীর্ষ বৈঠক। এ বৈঠকে চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা মোকাবেলার জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চীনের ওই পরিকল্পনা মোকাবেলার জন্য $35,00,000,000,000 বরাদ্দ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, পাশ্চাত্য কি সত্যিই চীনের ওই পরিকল্পনা মোকাবেলা করতে যাচ্ছে? এ বিষয়ে আমরা আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড এমন একটি পরিকল্পনা যেটি বিশ্বের 60টি দেশের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সংযুক্ত করবে। এ পরিকল্পনার আওতায় মূলত দুটি সড়ক পথে মধ্য এশিয়া ও ইউরোপের সঙ্গে সংযুক্ত হবে চীন। এই সড়ক পথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও রয়েছে। সেই সঙ্গে সমুদ্র পথেও বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে চীন। বলা হয়ে থাকে প্রাচীন সিল্ক রুটের আধুনিক সংস্করণ এটি। এ পরিকল্পনা অনুযায়ী চীন দুটি ইকোনমিক করিডোর তৈরি করছে, একটি কুনমিং থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত সড়ক ও রেলপথ, আর দ্বিতীয়টি চীনের জিনজিয়াং থেকে পাকিস্তানের বেলুচিস্তানের সমুদ্রবন্দর গাওদার পর্যন্ত রেল ও সড়ক পথ। তবে এই করিডোরের ব্যাপারে ভারতের আপত্তি রয়েছে। 2013 সালে ওয়ান বেল্ট ওয়ান রোড নামের একটি উন্নয়ন কৌশল ও কাঠামো উপস্থাপন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রাচ্যের দিকে তিনি বিশেষভাবে নজর দিয়েছেন এবং ওয়াশিংটনের প্রাচ্য নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছেন। তবে প্রথম থেকে বিশেষজ্ঞরা যে প্রশ্নটি তুলেছেন তা হচ্ছে, পাশ্চাত্যে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাকে কিভাবে মোকাবেলা করবে, কিংবা আদৌ কি তারা এক্ষেত্রে সফল হবে। কেননা কোটি কোটি ডলার ব্যয় করে এরই মধ্যে চীন সরকার তাদের ওই বিশাল পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব চীনা পরিকল্পনা মোকাবেলার যে কথা বলছে তাতে জার্মানি ছাড়া ইউরোপের বেশিরভাগ দেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি রয়েছে। এ অবস্থায় চীনের ওই পরিকল্পনা মোকাবেলা এত সহজ নয় বলে অনেকে মনে করছেন।
চীন অনেক বছর ধরে এ অঞ্চলের দেশগুলোকে সঙ্গে নিয়ে ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও পাশ্চাত্যের দেশগুলো ওই পরিকল্পনা বানচাল করে দেওয়ার জন্য অর্থনৈতিক সহায়তার বিষয়ে প্যাকেজ প্রস্তাব গ্রহণ করেছে। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন চীনকে বাধা দিতে তাদের পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ব্যাপক আশাবাদী এবং তারা দৃঢ় অবস্থানে রয়েছে। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী চান ব্রিটেন বিশ্বজুড়ে ডলার ও চীনা মুদ্রা ইউয়ান এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে থাকবে, যাতে আর্থিক লেনদেনের উপর তাদের কর্তৃত্ব বজায় থাকে। এভাবে এ পরিকল্পনার মাধ্যমে সারা বিশ্বে সুষ্ঠুভাবে আন্তর্জাতিক বাণিজ্যিক কার্যক্রম সম্পাদন, উন্নত ও মানসম্পন্ন অবকাঠামো তৈরি, দুর্নীতিরোধ, লিঙ্গ সমতা, আর্থিক স্থিতিশীলতা এবং শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করবে বলে পাশ্চাত্যের ধারণা।
এতে কোনো সন্দেহ নেই যে পাশ্চাত্যের ইচ্ছা ও পরিকল্পনা অনুযায়ী যদি উন্নতির ছক কষা হয় তাহলে তা একটি সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ এনে দেবে। কিন্তু চীন সরকার কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ছাড়াই তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে এবং সেই সঙ্গে প্রতিটি দেশ তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী চীনের সঙ্গে সহযোগিতা করার সুযোগ রয়েছে। একই ধরনের প্রস্তাব দিয়েছে জাপান ও ভারত।
জাপানিরা এর আগেও এ ধরনের প্রস্তাব তুলে ধরেছিল, তবে সে সময়ে আশপাশের দেশগুলো জাপানের ওই প্রকল্পের প্রতি সমর্থন দেয়নি। কিন্তু এবার পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন এবং চীনের প্রতি বহু দেশের সমর্থন রয়েছে।
2018 সালে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া বিকল্প করিডোর তৈরির কথা ঘোষণা করেছিল, তবে এখন পর্যন্ত তা বাস্তবায়নের মুখ দেখেনি।
চীনের প্রস্তাবিত ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার ব্যাপারে ইরানের অবস্থান কি তা নিয়েও প্রশ্ন রয়েছে। একদিকে চীন, অন্যদিকে পাশ্চাত্যের বিকল্প করিডোর নির্মাণের পরিকল্পনার বিষয়ে ইরানের অবস্থান কি তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তেহরান মনে করে ভৌগোলিক অবস্থানের কারণে ইরানকে বাদ দিয়ে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব নয়। সেক্ষেত্রে ইরান তার জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। যেহেতু ইরানের সঙ্গে পাশ্চাত্যের আচরণ বৈরী, সে কারণে স্বাভাবিকভাবেই ইরান চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনাকেই অগ্রাধিকার দেবে। তো শ্রোতা বন্ধুরা, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 3 আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, শেষের আগেই শেষ, কঠোর বিধি নিষেধ ইত্তেফাক। সরকারি কর্মকর্তা কর্মচারী ও বস্তিবাসীর মধ্যে ফ্ল্যাট হস্তান্তর প্রধানমন্ত্রীর প্রথম আলো। বস্তি ছেড়ে গ্রামে ফিরলে দেয়া হবে জমি ঘর খাবার যুগান্তর। আবারও 8 দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর, মানব জমিন। ভারতের শিরোনাম, ড্রেকের পাপড়ি চাট মন্তব্য সংসদ ও দেশের অপমান, বিরোধীদের কড়া জবাব মোদীর, আনন্দবাজার পত্রিকা। ব্রেকফাস্ট বৈঠকের পর মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাইকেল র্যালি রাহুল গান্ধীর, উঠে এল না বিরোধী ঐক্য আজকাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক, দিল্লি নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ অভিষেকের সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে ভারতীয় টিকা কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি যে সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের মহামারীতে বিপর্যস্ত। এ অবস্থায় যে সমস্ত দেশ করোনা ভাইরাস প্রতিরোধের টিকা আবিষ্কার করছে তারা সবাই বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং এটি মানব জাতির জন্য বিরাট বড় কল্যাণ। ভারত টিকা উৎপাদন করে থাকে এবং ভারতের সেরাম ইনস্টিটিউট এখন বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। সেদিক দিয়ে ভারত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে পারে বলে আমরা বিশ্বাস করি। এরই ধারাবাহিকতায় হয়তো বাংলাদেশে ভারত তাদের আবিষ্কৃত টিকার ট্রায়াল করতে চায়। এই ট্রায়ালের মাধ্যমে হয়তো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে টিকার অবস্থা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারত কেন বাংলাদেশে এই টিকা ট্রায়াল করতে চায় এবং বাংলাদেশ সরকার বা কেন অনুমতি দিচ্ছে। এই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে ভারতে তো প্রায় 150 কোটি মানুষ, এত মানুষ থাকতে কেন বাংলাদেশের মানুষের উপর এই টিকার ট্রায়াল চালাতে হবে। একটি কথা এখানে বলে রাখতে চাই যে আমেরিকা থেকে যখন কিছু টিকা উপহার দেয়া হয়েছিল ইরানকে, তখন ইরানের কর্তৃপক্ষ সেই টিকা প্রত্যাখ্যান করেছে এবং তারা একথা পরিষ্কার করে ঘোষণা করেছিল যে এই টিকার মাধ্যমে তাদের পরীক্ষা নিরীক্ষা চালাবে মূলত ইরানের মানুষের উপর, ইরান সেটা হতে দেবে না। এখানে আমি যে কথা বলতে চাইছি সেটি হচ্ছে এই যে ভারতের মানুষের উপরই আমি মনে করি এই টিকা ট্রায়াল করার কথা ছিল, কিন্তু বাংলাদেশে কেন করা হবে বিষয়টি আমার কাছে পরিষ্কার নয়।
ওমান সাগরের ঘটনা পরমাণু সমঝোতার আলোচনায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছে আমেরিকা, কি বলবেন আপনি?
জি, ওমান সাগরে গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের একটি ট্যাঙ্কারে হামলা হয়েছে এবং সেই হামলার জন্য ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন এবং রোমানিয়া ইরানকে দায়ী করেছে। অবশ্য রাশিয়া খুব সুস্পষ্ট করে বলেছে যে এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ ছাড়া কেউ ইরানকে দায়ী করতে পারে না এবং রাশিয়া ইরানকে দায়ী মনে করে না। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো সত্য তথ্য কারো কাছে নেই, রাশিয়ার কাছেও নেই। আমেরিকা চটজলদি ইরানকে দায়ী করে মূলত অনেকগুলো ফায়দা লোটার চেষ্টা করেছিল, তার ভিতরে একটি হচ্ছে ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতীয় গোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনায় ইরানকে ব্যাকওয়ার্ড পজিশনে ফেলতে চেয়েছিল। কারণ এইরকমের একটা বড় ঘটনার কারণে ইরানকে যদি দায়ী করা হয় এবং ইরানের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয় তাহলে ইরান ভিয়েনা আলোচনায় দুর্বল অবস্থানে চলে যাবে এবং আমেরিকা ও পশ্চিমাদের শর্ত মেনে নিতে বাধ্য থাকবে। এইরকম একটা আশা থেকে আমরা ধারণা করি আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল এরা জোট বেঁধে ইরানের বিরুদ্ধে এই রকমের ভিত্তিহীন অভিযোগ এনেছে। তবে ইরানের অবস্থান মোটেই দুর্বল নয়, ইরানও পরিষ্কার করে বলেছে এটি একটি শিশুসুলভ এবং হাস্যকর অভিযোগ, আর ইরানের বিরুদ্ধে যদি কেউ হামলা চালায় বা হটকারী কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তাদের দাঁত ভাঙে জবাব দেওয়া হবে, ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক জবাব হবে এবং সেই জবাব হবে খুবই কঠোর এবং জোরালো।
তো জনাব সিয়াদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ড্রেকের পাপড়ি চাট মন্তব্য সংসদ ও দেশের অপমান, বিরোধীদের কড়া জবাব মোদির, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। বাদল অধিবেশনে ঐক্যবদ্ধ বিরোধীদের বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ সংসদের কর্মকাণ্ড, বারবার মুলতুবি হচ্ছে অধিবেশন। এবার বিরোধীদের এহেন আচরণের তুমুল সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁদের আচরণকে সংসদের জন্য অপমানজনক বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। উত্তপ্ত উপত্যকায় সেনার গুলিতে খতম এক জঙ্গি, আজকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে উপত্যকায় ফের সেনা জঙ্গি সংঘর্ষ। মঙ্গলবার সকালে কাশ্মীরের বান্দিপোরা জেলার চান্দাজি এলাকায় সেনার গুলিতে এক জঙ্গি খতম হয়েছে। দৈনিকটি আরও লিখেছে সামনে 15 আগস্ট, তার আগে নাশকতার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলো, সীমান্তে আচমকা বেড়েছে ড্রোনের উপস্থিতি। এ পরিস্থিতিতে নিরাপত্তা আরও জোরালো করেছে ভারতীয় সেনা। আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ অভিষেকের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে 9 বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। শুধু তাই নয়, নিগৃহীতার পরিবারকে হুমকি দিয়ে পুলিশকে না জানিয়ে হামলাকারীরা দেহটি দাহ করে দেয় বলে অভিযোগ। এ ঘটনা ঘিরে ফের উত্তপ্ত রাজধানী। এই মর্মান্তিক ঘটনা ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে নাবালিকার উপর নির্যাতনের ঘটনার কথা উল্লেখ করে টুইটারে অভিষেক লেখেন, প্রতিদিন দেশ জুড়ে আমাদের মেয়েদের, তফসিলি সম্প্রদায়ের সদস্যদের ভয়ানক অত্যাচারের মুখে পড়তে হচ্ছে, যা প্রমাণ করে দিচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কতটা অসংবেদনশীল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পশরা, গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আজকের আসরে আমরা শুনব কালজয়ী একটি ফার্সি গল্প, ডাল দেখেছ জাল দেখনি। কাহিনীটা হল, একটি কাক বাসা বেঁধেছিল পার্বত্য বাগানের ঠিক মগ ডালে। পাখিদের একটা সুবিধে হল, উপর থেকে নিচের এবং চারপাশের সব কিছু দেখতে পায়, কিন্তু কতটা সূক্ষ্ম কিংবা যথার্থ দেখতে পায় সেটা বলা মুশকিল। তবে উপর থেকে অনেক পাখি নিচের প্রাণী শিকার করে, অনেক পাখি পানির ভেতরে থাকা মাছও শিকার করে। এরকম এক শিকারী পাখি হল ঈগল।
কাক যেখানে বাসা বেঁধেছিল তারই পাশে পাহাড়ের উপরে একেবারে চূড়ায় ছিল একটি ঈগলের বাসা। ঈগল প্রতিদিনই পাহাড়ের চূড়া থেকে উড়ে যায় অনেক উপরে। কাক ভাবে, ঈগলের মতো যদি অনেক উপরে উঠতে পারতাম। বহুবার চেষ্টাও করেছে সে, কিন্তু পারেনি। চোখের প্রশান্তি মেটাতে সে প্রতিদিনই তাকিয়ে তাকিয়ে দেখে ঈগলের ঊর্ধ্বাকাশ বাড়ি। মনে মনে ভাবে, অত উপর থেকে কি দেখে ঈগল, কি সুখ পায় বিশাল বিস্তৃত দুটি দানা মেলে বৃত্ত রচনা করে। কাকের ভাবনা নিয়ে গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
কাক যেমন ঈগলকে প্রতিদিন দেখে, ঈগলও প্রতিদিন আকাশে পাড়ি জমাতে গিয়ে কাকের চেয়ে থাকা টের পায়। উঠতে উঠতে এখন মাঝে মাঝে কাকের কথাও ভাবে, কিন্তু ভেবে লাভ কি। ঈগল সরাসরি একদিন উড়াল দিয়ে একেবারে কাকের বাসায় এসে হাজির হল। ভীষণ খুশি হল কাক। খুশিতে সে যে কি করবে বুঝে উঠতে পারছিল না। কাকের অপ্রস্তুত অবস্থার ভেতরেই ঈগল তাকে জিজ্ঞেস করল, অবাক হয়েছ না? কাক সে উত্তর না দিয়ে বলল, আমি প্রতিদিন তোমার উড়াল দেয়া দেখি, খুব ভালো লাগে আমার। কি সুন্দর করে তুমি আকাশে উড়াল দাও। আমি যদি তোমার মতো এরকম অনেক উপরে আকাশে উঠতে পারতাম।
ঈগল দেখল কাক সম্মান দিয়ে কথা বলছে, সে খুশি হল। বলল, কাক কি আর ঈগলের মতো উঠতে পারে? কাক বলল, তা তো বটেই, কিন্তু আশা করতে তো দোষ নেই, তাই না? এই যে ইচ্ছা পোষণ করেছি তাতেই আমি খুশি। আচ্ছা, তুমি যে এত উপরে যাও, আমার বাসা, এই গাছপালা কিংবা গাছপালার চারপাশের জমিনকে কি রকম দেখো? ঈগল বলল, আমি যে কেবল উঠতেই পটু তাই না, দেখার ক্ষেত্রে আমি ভীষণ সূক্ষ্মদর্শী। অনেক দূর পর্যন্ত আমি সব কিছু স্পষ্ট দেখতে পাই। আমি যে অত উপরে যাই, সেখান থেকেও চড়ুই পাখির বাসায় পেরে রাখা ডিম দেখতে পাই সহজেই। এমনকি মাটিতে পড়ে থাকা ছোট্ট শস্য দানাটিও ভালোভাবে দেখতে পাই, কোনো অসুবিধা হয় না।
Thank you.
যত চমৎকার করেই ইগল তার দূরদৃষ্টির বর্ণনা দিক না কেন, কাকের কাছে ততটা বিশ্বাসযোগ্য মনে হল না। সে তাই ইগলকে জিজ্ঞেস করল, ঠিক আছে বলতো, ওই সুদূরে তুমি কি দেখতে পাচ্ছ? ইগল খুব ভালোভাবে তাকিয়ে কিছুই দেখতে পেল না, কিন্তু সে কথা কাককে বললে তো আর চলে না। সে যে মহান ইগল, সব দেখতে পায়, আকাশে উঠতে উঠতে চড়ুই পাখির ছোট্ট ডিমটি পর্যন্ত। চালাকি করে সে বলল, ওহো, ওখানে ওখানে তো দেখছি কিছু শস্য দানা পড়ে আছে। কাক যতই তার চোখ মেলল আর বুঝল কিছুই দেখতে পেল না, ইগলকে বলল, চলো তো চলো দেখে আসি, তোমার সাথে আমিও যাব, আমার সকল শক্তি দিয়ে তোমার পেছনে পেছনে উড়ে যাব।
ইগল রাজি হল, একসাথে দুজনেই দিল উড়াল। কিন্তু কাক তো আর উড়ালে ইগলের সাথে পারে না, সে পেছনে পড়ে গেল। ইগল ভাবতে লাগলো, এত দূরের পথে নিশ্চয়ই কোথাও না কোথাও গম বা ডাল বুটের দানা দেখতে পাওয়া যাবেই, আর সেখানেই নেমে গিয়ে কাককে বলবে এগুলোই আমি দেখেছিলাম। ইগল শস্যদানা খুঁজতে অনেক নিচে নেমে এসে উঠতে লাগল। এই ভেবে উঠতে উঠতে একটু পরেই তার নজরে পড়ল কিছু শস্যদানা। মনের আনন্দে শূন্যেই একটা ঘূর্ণি মেরে দেখে নিল কাক কোত্তুর এসেছে। না, কাক আসলে কাকই, ইগল তো নয়, অনেক পেছনে পড়ে আছে। কিন্তু ইগলের তো এখন দেরি সহ্য হচ্ছে না, সে উপর থেকে সোজা নিচে নেমে আসতে চাইল শস্যদানাগুলোর কাছে। তার আগে আরেকবার কাকটাকে দেখে নিল এবং বোঝানোর চেষ্টা করল সে কোথায় নামতে যাচ্ছে।
ইগল শস্যদানের কাছে যেতে নিচে নেমে আসতেই তার পাগুলো কিসে যেন আটকে গেল। পা ছড়াতে চেষ্টা করতেই পাখা পালক সহ আরো বেশি জড়িয়ে গেল। ইগল এবার বুঝতে পারল এই শস্যদানাগুলো আসলে শিকারের চাল, আর শিকারের জালেই এখন সে আটকা পড়েছে। ইগল এখন চাচ্ছে শিকারি তাড়াতাড়ি এসে তাকে ধরে নিয়ে যাক, তবু কাক যেন এ অবস্থায় তাকে না দেখে, তাহলে লজ্জার সীমা থাকবে না। কিন্তু শিকারি তো জালের ধারে কাছেও নেই, সে সকালে ফাঁদ পেতে চলে যায় আর বিকেলে কাজ সেরে এসে জাল কুটিয়ে নেয়। এখন কি করবে ইগল? এসব ভাবতে ভাবতে কাক এসে হাজির হল। জালে আটকে পড়া ইগলকে দেখেই সে আশ্চর্য হয়ে গেল। কাক কি করবে না করবে ভাবছিল, সেই ফাঁকে ইগল কাককে বলল, দেখো এই শস্যদানাগুলোর কথাই আমি বলছিলাম তোমার বাসার পাশে বসে।
কাক তো এতক্ষণে বুঝে ফেলেছে ইগলের বজ্র কি। অস্ফুট স্বরে সে জবাব দিল, কি অবাক ব্যাপার, তুমি এত ছোট ছোট দানা কত দূর থেকে দেখতে পেয়েছ, অথচ এত বড় জালটা দেখতে পাওনি। সত্যি, ইগল বুঝে ফেলল কাকে অতটা বোকা মনে করা ঠিক হয়নি, সে সবই বোঝে। তাই এখন নিজের বাহাদুরি ঝেড়ে ফেলে বলল, আমাকে মাফ করে দাও, আমি আসলে মিথ্যে বলেছিলাম তোমাকে, এখন এসব বলার সময় নেই, এখান থেকে কি করে আমাকে ছাড়ানো যায় তুমি সেই চেষ্টা করো তাড়াতাড়ি।
কাক বলল, এটা তো ইঁদুরের কাজ, শিকারি এসে পড়ার আগেই ইঁদুর খুঁজে আনতে হবে, ও খুব সহজেই জাল কেটে তোমাকে মুক্ত করে দিতে পারবে। ইঁদুরের দাঁতগুলো খুবই চিকন এবং ধারালো, কাটতেও পারে খুব দ্রুত। জালে দাঁত লাগাবে আর তুমি ছুটে বেরিয়ে যাবে, কিন্তু ইঁদুরের খোঁজ যদি না পাই তাহলে কি হবে কে জানে। এগুল বলল, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। তো শ্রোতা বন্ধুরা, আপনাদের কি ধারণা, কাকের কথা ইঁদুর বিশ্বাস করবে তো?
গল্পটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে হাতে থাকা আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। লেবাননের একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা বলেছেন, তার দেশ এবং সিরিয়ার সীমান্তের মধ্যে ব্রিটেনের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ পরিকল্পনার অর্থ হচ্ছে তারা ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপর নজরদারি করতে চায়। দি ক্রেনের পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক লেবাননের ওই সামরিক কর্মকর্তা বলেন, তাফরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের তৎপরতার উপর নজরদারি করার জন্য ব্রিটিশ অর্থায়নে এসব পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হচ্ছে, কিন্তু ওই এলাকা থেকে আগে দায়েশ নির্মূল হয়েছে, ফলে এখন সেখানে কোনো ঘোষণা ছাড়াই আরও নতুন পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের আসল লক্ষ্য হচ্ছে উত্তর পূর্বাঞ্চল সীমান্তের হিজবুল্লাহ আন্দোলন এবং সিরীয় সেনাদের উপর নজরদারি করা। তুরস্কের দাবানল বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ উপকূলীয় এলাকার কৃষকরা তাদের গবাদি পশুগুলোকে রক্ষার জন্য সমুদ্র উপকূলে নিয়ে গেছেন। সাধারণত ওই সমুদ্র সৈকতে পর্যবেক্ষকরা ভিড় করেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ইব্রাহিম রাইসি। সর্বোচ্চ নেতা বললেন, ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার সঙ্গে ইরান জড়িত নয়। বলেছে রাশিয়া ভিয়েনা আলোচনায় প্রভাব না পড়ার ঘোষণা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে চলমান কঠোর বিধিনিষেধ আরও 5 দিন বাড়িয়েছে সরকার, এবং ভারত সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে 14 দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ করে কামনা করে এবং আজই আমাদের 900 অধিবেশন শোনার আমন্ত্রণ জানি। রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.